আপনি আপনার গুরুর কাছে যে গানের শিক্ষা যেটা শুরু করলেন একেবারে ছোট বয়সে, সেই
আমি খুব ছোট বয়সে এমনি একটা নিজস্ব এ ছিল, নিজে নিজে গাইতাম। কিন্তু ওই যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বড়দা থেকে আমরা কলকাতা এলাম, তখন অবশ্য তিন চার বছর যে ছিলাম, একজন ছিলেন অবশ্য কিরোট বাবুর, পুরো নামটা মনে নেই, বাবার বন্ধু, নিউ থিয়েটার্সের অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর, উনি গান জানতেন। ওই ছোট্ট বয়সে আমার সাত বছর বয়স, উনি কিন্তু আমাকে কয়েকটা গান শিখিয়েছিলেন, খেয়াল, ঠুমরি, হ্যাঁ, এবং বলতেন যে কম্পিটিশনে বসিয়ে দিই, কম্পিটিশনে বসিয়েও দিলেন, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, তো বসিয়ে দিলেন, ফার্স্ট সেকেন্ডও হয়ে গেলাম, হ্যাঁ, মেডেলও পেয়েছিলাম, তো ওই পর্যন্ত। তারপরে আবার চলে গেলাম,
এটা সালটা কত,
এটা 46 47,
সে তো বোধহয় সেই রামমোহন
রামমোহন লাইব্রেরিতে কম্পিটিশন হতো, অল বেঙ্গল না কিছু অল ইন্ডিয়ার কম্পিটিশন হতো। আমি খুব ছোট, মানে নিজে
নিখিল ব্যানার্জি বলে যেতে, যাতে একবার কিছু বলে ফার্স্ট হয়েছিল
সন্ধ্যা মুখার্জি।
আচ্ছা,
সন্ধ্যা মুখার্জি তো ওনার সব থেকে মানে সিনিয়র ছিলেন, তো যামিনী বাবুরই ছাত্রী, সবেতে উনি ফার্স্ট আসতেন, যে কোনো গানে সন্ধ্যাদি ফার্স্ট আসতেন। তবে আমি তো ছোটো, যাই হোক, একটা ফার্স্ট একটা সেকেন্ড এসেছিলাম। তারপরে আবার গান বন্ধ হয়ে গেল, চলে গেলাম আমেরিকায়। তবে মাঝে মাঝে যখন আমেরিকা থেকে আসতাম, দু মাস ছ মাস এরকম, তখন ওই আর্লি 1950
থাকতেন এখানে,
হ্যাঁ হ্যাঁ, দিয়ে আবার চলে যেতাম। আমার মা আসতেন, একটু কাজ ছিল এখানে, সেই জন্যে মার সঙ্গে আমাকে আসতে হতো, আবার চলে যেতাম, আবার ওখানে পড়তাম। আর যখন এখানে পড়তাম
এই তালিম নিতে,
তো তখন ডক্টর যামিনী গাঙ্গুলী ছিলেন, আচার্য যামিনী গাঙ্গুলী, খুবই নাম করা লোক, উনি ছিলেন গিরিজাবাবুর ছাত্র। উনি ওই ছোটো মেয়েদের যেভাবে শেখানো হয় আর কি, ছোটো ছোটো বন্দিশ, মালকোষে, বেহাগে, ভূপালিতে, এইগুলো শিখিয়ে দিতেন, এবং বাঁধা তান, বাঁধা বিস্তার ওই রকম লিখে দিতেন। তবে তবলা মনে হয় ছিল না, উনি হাতে তাল দিয়ে ওইভাবে আমি ওই আবার চলে গেলাম, আবার ওইটাই থেকে গেল, এইভাবেই গান আমার শেখা। আর মাঝখানে আমার মা খুব ইচ্ছে ছিল যে কীর্তনও শিখি, কারণ মা কীর্তন নিজে গাইতেন, তো রত্নেশ্বর মুখার্জি ছিলেন, খুব নাম করা কীর্তন গায়ক, উনি আমাকে অনেকগুলো কীর্তন শিখেছিলেন, তিন মাস মতন শিখেছিলাম, অনেক শক্ত শক্ত সব গান শিখিয়েছিলেন। কিন্তু একদিন যামিনীবাবু বললেন না আমার মাকে যে আপনি দুরকম গান শেখালে ওর হয়তো গলার ক্ষতি হতে পারে, কারণ কীর্তনের গলার থ্রোটা একটু অন্যরকম আর খেয়ালেরটা অন্যরকম, আমার মনে হয় যে কোনো একটা আপনি করুন। তো আমি তো চলেও গেলাম, তারপরে আর কীর্তন শিখিনি, তারপর যখনই শিখেছি খেয়াল বা ঠুমরি শিখেছি। এই করে তারপরে সেই আমেরিকায় তো ন্যাচারালি গান শেখার কোনো স্কোপ ছিল না, কিন্তু ওই ছাত্রছাত্রীরা মিলে আমরা সব ফাংশন করতাম,
গান গাই
নানা রকম, এই গীত ভজন, রবীন্দ্রসঙ্গীত, কোনো ওকেশন হলে সেগুলো
আমেরিকায় ক্লাসিক্যাল গাওয়ার সুযোগ হল।
ঠুমরি জানতাম তো, যামিনীবাবু ঠুমরি শিখেছিলেন, কোনো আসর হলে কেউ বললে ঠুমরিটা গাইতে পারতাম, খেয়াল অত গাইনি আমি, আর ওই টুকটাক ভজন টজন এসবই বেশি গান করেছি। তারপরেতে ওই আমাদের শেখানোর মধ্যে যারা এখান থেকে স্টুডেন্ট অনেকে যেতেন, অনেকে ভালো গান জানতেন, তারা আমাদের শিখিয়ে দিতেন। তার মধ্যে খুব নাম করা ছিলেন ভূপেন হাজারিকা, উনি অনেকগুলো গান শেখাতেন, আমরা সব কোরাস করে গাইতাম। তারপরে 1957 আমার বাবা আবার ইউনাইটেড নেশন ছেড়ে প্ল্যানিং কমিশনে এলেন দিল্লিতে, জওহরলাল নেহরু ছিলেন তখন, উনি ডেকে পাঠালেন। তো বাবা বললেন তোমার আর এখানে থাকার দরকার নেই, তুমিও আমার সঙ্গে চলো। আমি কিন্তু ওখানে কলেজে পড়ছিলাম, স্কলারশিপ পাচ্ছিলাম, আরও পেতাম, কিন্তু বাবা বললেন এরকম পড়াশোনা অনেকেই করে, আমাকে ওসব বলো না, তুমি গান শিখবে। আমি খুব অবাক হয়ে গেলাম যে এই বয়সে এখন গান ক্লাসিক্যাল কেন বাবা বলছেন। বাবা বরাবর ইচ্ছে যে আমি গান শিখি, কারণ ছোট্টবেলায় বড়দার থেকে গানের ওই পরিবেশটা ছিল, তো বাবা অনেক ভালো ভালো গানও শুনেছে ইচ্ছে, আর গান আমি গাইতাম মানে ন্যাচারালি গাইতাম,
ছোটোবেলা
শিখে না, হ্যাঁ, তো সেটা বাবা ভেবেছিলেন গান শিখলে হয়তো ঠিকই শিখবে। তখন বাবা ওই ওস্তাদ বিলায়েত হোসেন খান সাহেবকে রিকোয়েস্ট করলেন যে যদি শেখানো, উনি সহজে রাজি হচ্ছিলেন না, কারণ এত নভিসকে উনি শেখাতেন না, তো ওনার সব বড় বড় শিষ্যদের কী নাম, সুমতি মুতাতকার, গজানন রাও যোশী, এরা রাম মারাঠে, এরা হচ্ছে ওনার সাথে। যাই হোক, উনি শুনে বললেন যে ঠিক আছে, মনে হয় তুমি শিখতে পারবে। তো সেই জন্য একেবারে শুরুর থেকে তাল, রাগ, বন্দেশ যা কিছু, একবার শুরুর থেকেই উনি শুরু করলেন। খালি বলতেন যে মেহনত যত করবে তত তুমি আরও আগে বাড়বে। তো আমার তো তখন সেই এটা অতটা বুঝতে পারতাম না, মানে ক্লাসিক্যালের রসটা তখনও পাইনি, কিন্তু ওনার ওই কথাটা রোজই উনি বলে যেতেন, যত তুমি খাটবে তত তোমার গান আরও এগোবে। তার মানে উনি বলতেন যে ওরা যখন রেয়াজ করতেন, হ্যাঁ, ওরা বললেন যে ছোটবেলা আমরা যখন রেয়াজ করতাম অনেক সময় ঘুমিয়ে পড়তাম, হ্যাঁ, করতে করতে তাও ওই মা বা বাবা এসে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দিলি, আবার জিগে পড়লাম, আবার রেয়াজ করলাম। কিন্তু তোমাকে আমি ওরকম বলছি না, তুমি আধ ঘন্টাই করো তাহলেই হবে। তো আমার এত লজ্জা হলো সেটা শুনে, তখন আমি একটু রেয়াজ করতে আরম্ভ করলাম। তো দু বছর ওনার কাছে ছিলাম, মানে যে কিছু জানতো না, আমি দেখলাম যে দু বছরে কিন্তু বেশ উনি আমাকে অনেকটা এগিয়ে দিয়েছেন। ওতে যে শেখাবার টেকনিক আমি বলতে পারবো না, ওরা খাটতেন ওকে এত, মানে আমি তো কে, আমি তো মানে আমি নিজেকে তো মনে করতাম যে খুবই মানে কি বলবো,
আপনার মধ্যে নিশ্চয়ই সম্ভাবনা ছিল বলেই সেইটাই ভাব,
মানে ওনার ভাবছেন কোনো সময় হয়তো এই ভালো গাইতে পারবে। তো এত খাটতেন, আমার নিজেরই লজ্জা করতো। যাই হোক, দু বছর পরে বিয়ে থার যখন কথা হলো, তখন তো কলকাতা চলে এলাম, তখন বিয়ের পরে এখানেই কলকাতায় থাকতাম। ওস্তাদ আতা হোসেন খাঁ সাহেব, বিলায়ত হোসেন খাঁ সাহেবের মামাতো ভাই, উনিও খুব বড় ওস্তাদ ছিলেন, এখানে মহিষাদল রাজবাড়িতে উনি থাকতেন। তো ওনার কাছে এলাম, উনি বললেন ঠিক আছে আমি শেখাবো। এরা মানে লোক ভীষণ ভালো ছিলেন, ভীষণ সিম্পল, কিন্তু খুব রিজার্ভও ছিলেন, চট করে বেশি কথা বলতে একটু ভয় করতো আর কি। তো উনি শেখাতে আরম্ভ করলেন, আগে শুনলেন যে আমি কী শিখেছি, কিছু কমেন্ট করলেন না, শুনলেন। তারপরেতে প্রথম দিন যে এলেন উনি, উনি আমাকে শোনালেন দেশি টরি। এখন দেশি টরির নাম আমি শুনিনি আগে, কারণ আমার অত আইডিয়া ছিল না, আর রাগটা কী তাও তো একেবারেই কী রাস্তা কিছুই জানতাম। যাই হোক, উনি গাইলেন এবং বললেন তুমি একটু একটু আমার সঙ্গে ফলো করবার চেষ্টা করো, আমি যতটা পারলাম করলাম। তারপরে উনি তান তান তো সাংঘাতিক তান করতেন, সে মানে তিন চক্কর তান ওনার করে আমাকে বললেন তুমি চেষ্টা করো। এমন খাঁ সাহেব কী করে করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না, এ কোথা থেকে কী যাচ্ছে, বলে তোমাকে ওসব বুঝতে হবে না, তুমি খালি কানটাকে একদম খাড়া করে রাখো, যে আমি সেটাকে নকল করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার জানতে হবে না কোন সারগাম যাচ্ছে, কোথায় কী যাচ্ছে, খালি তুমি নকল করার চেষ্টা করো। তো আমি তো যেন অন্ধকারে হাতড়াচ্ছি, হ্যাঁ, আর সেই তানও তো কি সাংঘাতিক, এমনি গলাটা মোটামুটি চলতো,
কমপ্লেক্স
ভীষণ, আর তারপর রাগটাও তো ঝামেলা বলা,
দেশি স্টোরি।
হ্যাঁ, তারপরেতে প্রথমবার হলো না, তারপরে বারে হলো না, আমি তো ভগবানকে ডাকছি আমার কিছু একটা সাহায্য না করলে আমি তো বিচ্যুত হয়ে যাবো। পাঁচবারের পরে উনি বললেন আপ তো থোড়া সা কুছ হুয়া, চলো ঠিক হ্যাঁ আপ বান্ধ করো। তার মানে উনি ওইটা টেস্ট করছিলেন যে আমি কানে শুনে কতটা, একটা অচেনা জিনিস কানে শুনে আমি কতটা প্রডিউস করতে পারি। তো এইটা পরবর্তী তালিমে এইটাই কিন্তু দেখলাম যে কাজ দিল, এটাই ওরা এ করতেন। আমাদের কোনো দিন সারগামও লিখে দেননি, কোনো দিন টেপ রেকর্ডের তো তখন আমাদের সেই সময় টেপ রেকর্ডের অত চলও ছিল না, ওসব করেননি, কোনো সাপোর্ট পাবে না, তুমি নিজে কানে শুনবে সেটাকে প্রডিউস করার চেষ্টা করবে এবং মনে রাখবার চেষ্টা করবে, খাতা দেখা না। হ্যাঁ, তো ওইটাতে আপনার থেকে একটা শক্তি মানে গ্রো করে আর কি, আমি একটু ইংরেজি বাংলা মিশিয়েই বলছি। হ্যাঁ, ওইটা কিন্তু কাজ দিয়েছে, কারণ এখনও আমি ধরো অনেক কিছু রাগ হয়তো অনেকদিন গাইনি, কিন্তু যখন গাই দেখি ঠিকই সেটা এসে যাচ্ছে, সেটা গুরুদেরই মানে কৃপা এবং ওদের মেহনতের ফল। কারণ একই রাগ কতবার গাওয়াতেন কতবার গাওয়াতেন, আমার একের সময় মনে হতো গানটা তো মনে হচ্ছে ঠিকই গাইছি, কিন্তু উনি ওইটাই আবার পরের দিন আবার বলছেন কেন, একদিন বললেন যে এটা তোমার এমন বসে যাবে যে পরে তুমি চাইলেও এটা ভুলতে পারবে না, তুমি ঠিক ঠিক গাইবে। তো সেই একবার ভিতরে গেঁথে যায়। তার জন্যে গুরুর অনেক দান, গুরুরা এত না করলে আমি আর কোথেকে জানতাম। এই এইভাবেই আমার শিক্ষা চলতে থাকলো। তারপরে শরাফত খান সাহেব আতা হোসেন খান সাহেবের ভাগ্নে ছিলেন এবং বিলায়ত হোসেন খান সাহেবের জামাই, সুতরাং পরিবারেরই একজন। আর ওরা এবং ইউনুস খান সাহেব, ওরা মানে কেউ নতুন ছাত্রী বা কেউ ছাত্র এলে তাদের খুব সাহায্য করতেন, অন্যভাবেও যাতে সে আরও ভালো গায় বা অন্য কোনো পয়েন্টস বলে দিতেন। তো শরাফত খান রেগুলার আসতেন কলকাতায় কনফারেন্সে, এলে খান সাহেবের সঙ্গে আসতেন, এসে উনিও কিছু দেখিয়ে দিতেন। হয়তো একটাই তান এমন দেখিয়ে দিলেন, কমপ্লেক্স তান। আমি ভাবলাম যে এই তানটা তো করিনি, মানে এই দুটো দানা চারটে দানা তিনটে দানা মিশিয়ে তানগুলো গাড়া কানাডাতে একদিন দিলেন, দিয়ে চলে গেলেন। বললেন আমি যখন আবার আসবো তিন মাস পরে এটা আমি শুনতে চাই। প্রথমে তো আমি ভাবলাম যে কী করে, কিন্তু ওই ভেতরে জিনিসটা চলে গেছে, কম্পিউটারের মতো জিনিসটা, মেটেরিয়ালটা ভেতরে চলে গেছে। ওইটাকে মনে করে মনে করে 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 প্রথম দিন হলো না দিতে, তারপর কিছুদিন পরে থেকে দিব্যি হচ্ছে, অত ভালো না হলেও হচ্ছে। তখন আমি রাস্তাটা পেয়ে গেলাম। একবার একটা তানের রাস্তা পেয়ে গেলে তাই থেকে অনেক তান নিজের বুদ্ধি খরচ করে করা যায়। তো ওদের এই সিস্টেমটাই এমন ছিল যে মনে হতো কীভাবে, গানটা জানতাম না কিন্তু কীভাবে গাইছি কিছুদিন পরে, সেটা ওদের শিক্ষার।
যে যে কমপ্লেক্স তানের যে কথা বললেন, এটা কি মানে ধরুন সিম্পল যে সমস্ত রাগ হয় মানে একেবারে আমরা যেগুলো জানি সেক্ষেত্রেও কি কমপ্লেক্স তান ওরা করে
ওটা? হ্যাঁ, ওরা বলতেন সিম্পল তান সবসময় করবে, সেগুলোকে বাদ দেবে না। যেমন বেহাগি মন যে কোনো রাগেই ওরা কমপ্লেক্স তান করতেন, কিন্তু সিম্পল গুলো রাখতেন, এমন নয় যে সিম্পলটা বাদ দিতেন, তা না। আর যে রাগে সিম্পল তান নেই সে তো উপায় নেই, খালি কমপ্লেক্স তান। তো এইভাবে শিক্ষাটা চলতে থাকলো। 1980-তে
এটা কতদিন চলেছিল? 1957 থেকে মানে
1980 অবধি রেগুলার। 57 থেকে 58-এ বিয়ে হলো আমার। তারপর কলকাতায় এসে একটু বন্ধ ছিল, আমি খাসাকে পাইনি। আবার বোধহয় 60-61-এ আবার শুরু হলো। আবার মাঝখানে ওনারও শরীর খারাপ হলো, হার্ট অ্যাটাক হলো, উনি বাড়ি চলে গেলেন। একটু গ্যাপ তো পড়েছে ফ্রম 1960-70। তারপরে আমার দুটি ছেলে হলো, সেসব তো আছেই, সংসারপাতি করে একটু গ্যাপ পড়েছে। আবার একটু গানও চলছে, এইভাবে চলতে চলতে তারপর 1970-তে আতা হোসেন খান সাহেব বাবা ফিরে এলেন, শরীরটা ওনার তখন ভালো ছিল। 70-80 উনি গুরু ছিলেন, মানে দেশে যেতেন দু মাসের জন্য আবার চলে আসতেন। আর সেই সময় শরাফত খান সাহেবও খুব আসতেন, আর তাছাড়া ইউনুস খান সাহেবও আসতেন। তো এদের আমি অনেক সাহায্যও পেয়েছি, শুনতেও পেয়েছি, এবং লতাফত খান সাহেবকেও শুনেছি এক আধবার। খাদিম হোসেন খান সাহেবও এসছেন। তো এরা তো এই ঘরেরই ওস্তাদ, এবং এদের ধরনগুলো প্রত্যেকের কিন্তু আলাদা গায়কী, সে তো হবেই, যে কোনো ক্রিয়েটিভ আর্টিস্টের যা হয় আর কি, আলাদা আর্ট, কিন্তু বেসিক্যালি ধরনটা তো একই। ওইটা আমার খুব শুনে আমাদের খুব উপকার হয়েছে আর কি। 1980-তে খান সাহেব মারা গেলেন, আর 85-এ শরাফত খান সাহেব মারা গেলেন। তো লাস্ট দু বছর উনি শেখাননি, বাকি যতদিন ছিল তারপরে আর ন্যাচারি হয়নি। তবে মাঝে মাঝে ইউনুস খান সাহেব আসতেন কোনো কাজে, তখন হয়তো ওনার তৈরি বন্দিশ উনি এগুলো খুব গাও, আর এগুলো গেয়ে গেয়ে খুব পপুলার করো, হ্যাঁ তুমি তো বাইরে গাও। তা ওনার অনেকগুলো রাগ উনি তৈরি করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে সুজানি মল্লার, একটু সুরমল্লার টাইপের রাগটা,
সুজানি মল্লার।
সুজানি নাম দিয়েছিলেন কারণ সুজান খা, হাজি সুজান খা ছিলেন এই ঘরানার যিনি কর্তৃক আর কি, উনি তানসেনের কন্টেম্পোরারি ছিলেন এবং আকবর বাদশাহ আকবরের কোর্টে ছিলেন,
উনিও ছিলেন।
ওনার নাম আরেকটা ছিল দীপক জোট, না দীপক রাগ, উনি এত ভালো গাইতেন। নহর বাণী আগ্রাধারণা ছিলেন উনি, মানে ওনার নামটাই আমরা প্রথম পাই, তার আগেও নিশ্চয়ই ছিল কিন্তু ওনার নামটা যেহেতু একবারের কোর্টে ছিলেন বলে।
দীপক কি বললেন?
দীপক জোট,
দীপক
জোট, জোট। তো ওই
সুজানি মালা,
সুজান নামটা দিয়ে উনি সুজানি মালা তৈরি করলেন এবং আমাকে শিখিয়ে বললেন যে ইসকো খুব গা গাকে পপুলার বানালো। তো আমি গিয়েছি, রেডিওতেও গিয়েছি এবং কোনো আগ্রাঘরানার প্রোগ্রাম যেখানে আমাকে বলতে হচ্ছে এরকম জায়গায় আমি গিয়েছি, সেটা আমার একটা স্যাটিসফ্যাকশন যে উনি না থাকলেও অ্যাটলিস্ট ওনার গানটা আমি গাইতে পেরেছি। এইভাবে সে আর গান তো মানে গুরুরা শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু দ্যাটস নট দি এন্ড অফ ইট, না কোনো রাগ হয়তো উনি শিখিয়ে দিয়ে গেছেন কিন্তু আমার মনের মধ্যে হচ্ছে না ওটাকে ডেভেলপ করতে হবে, ডেভেলপ করতে হবে। তো সেই রাস্তাগুলো দেখিয়ে দিয়ে গেছেন যে রাস্তা দিয়ে আমি নিজে সেটাকে ডেভেলপ করতে পারি এবং একদিন দেখি না ওটা ঠিক দাঁড়িয়েছে, আর যতক্ষণ না দাঁড়াচ্ছে ততক্ষণ আমি কারোর সামনে সেটা লোকে বললেও আমি গাইব।
সুজানি মাল্লার এটা রূপটা সুরমল্লারের মতো,
সুরমল্লারের ভাব আছে কিন্তু একটু
তফাৎ আছে। আচ্ছা, মানে তফাৎ কীরকম, মানে কি অঙ্গের,
মানে ওটা না শুনলে বোঝা যাবে না।
আচ্ছা,
কোনো সময় শুনিয়ে।
আচ্ছা আচ্ছা।